ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। যা কিছু আকাশ মণ্ডলিতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 31 অক্টোবর, 15 কার্তিক এবং ফার্সি 9 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কথিত সংস্কারের সমালোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে ব্যবসায়ী নেতাদের দাবি সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, রাশিয়ার সঙ্গে গ্যাস খাতে সহযোগিতার বিশাল পরিকল্পনা ঘোষণা করল ইরান, আঞ্চলিক গ্যাস হাবে পরিণত হওয়ার সম্ভাবনা। জাতিসংঘে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাস, 152টি দেশ ইসরায়েলি পরমাণু অস্ত্র ধ্বংসের পক্ষে, বিপক্ষে মাত্র 5 দেশ। বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার বলেছেন রাজনীতি পুলিশের কাজ নয়, রাজনীতি করবেন রাজনীতিবিদেরা। এবং ভারতের গুজরাটে সেতু ভেঙে 140 জনেরও বেশি নিহত, বিভিন্ন মহলে চলছে বিজেপি সরকারের ব্যাপক সমালোচনা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের শিরাজ শহরে হযরত আহমদ বিন মুসা আলাইহিসসালামের পবিত্র মাজারে সন্ত্রাসী হামলায় জড়িত দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের গোয়েন্দামন্ত্রী হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইসমাইল খতিব আজ এ তথ্য জানিয়েছেন। গত বুধবার ইরানের ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহর শিরাজে হযরত আহমদ বিন মুসা আলাইহিসসালামের পবিত্র মাজারে সন্ত্রাসী হামলায় 2 শিশুসহ 13 জন জিয়ারতকারী শহীদ ও 30 জন আহত হয়েছেন। হামলারত অবস্থায় একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা সম্ভব হয়। ইরানের গোয়েন্দামন্ত্রী আরও বলেছেন তাদের গোয়েন্দা বাহিনী সিরাজের মাজারে হামলায় জড়িত দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তিনি বলেন দেশের নিরাপত্তা হচ্ছে অন্য সবকিছুর ভিত্তি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অর্থনীতি বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি বলেছেন ইরানের সামনে আঞ্চলিক গ্যাস হাবে পরিণত হওয়ার সুযোগ এসেছে। রাশিয়ার সঙ্গে গ্যাস বাণিজ্যের ধরন ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন রাশিয়া থেকে ইরান গ্যাস কিনবে এবং নিজের গ্যাস প্রতিবেশী দেশগুলোর কাছে বিক্রি করবে। ইরান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রসহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা রয়েছে। একই সঙ্গে দুই দেশই মার্কিন সাম্রাজ্যবাদ মোকাবেলায় সোচ্চার। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে দুদেশের মধ্যে সহযোগিতা ক্রমেই জোরদার হচ্ছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ইরান এবং রাশিয়ার গ্যাসপ্রম কোম্পানির মধ্যে $650 কোটি চুক্তি চূড়ান্ত হয়েছে। এছাড়া $4,000 কোটি আরেকটি চুক্তি আগামী মাসে চূড়ান্ত হবে। এটি এখন সমঝোতার স্মারক পর্যায়ে রয়েছে। গ্যাস বিনিময় বিষয়েও আলাদা চুক্তি হবে বলে জানান তিনি। ইহুদিবাদী ইসরায়েলকে অবশ্যই তার পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলতে হবে বলে জানিয়েছে বিশ্বের অধিকাংশ দেশ। পাশাপাশি পরমাণু স্থাপনাগুলোকেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র তদারকির আওতায় আনতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার তোলা এমন এক প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 152টি দেশ। অন্যদিকে প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে আমেরিকা, কানাডা, ইসরায়েল, মাইক্রোনেশিয়া ও পালাও। এছাড়া 24টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। এসব দেশের মধ্যে রয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি ও ভারত। মিশরের পক্ষ থেকে জাতিসংঘে এই প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাব উত্থাপনের সময় এর পক্ষে সমর্থন জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়াও 19টি দেশ। যে 152টি দেশ ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের মধ্যে বাংলাদেশও রয়েছে। ইসরায়েলের কাছে 80 থেকে 400টি পরমাণু ওয়ারহেড রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। তবে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি তেল আবিব কখনো অস্বীকার বা স্বীকার কিছুই করেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচিতে ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক। একই সঙ্গে তিনি বলেছেন, রাজনীতি পুলিশের কাজ নয়। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
রাজনৈতিক কর্মসূচিতে ফৌজদারি অপরাধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার আরো বলেন, রাজধানীর থানাগুলোকে জনবান্ধব ও সেবামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া নগরবাসীর যানমালের নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি সর্বদা তৎপর বলেও জানান নবনিযুক্ত পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। বলেছেন,
পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলের কাজ তাদের রাজনীতি করা, তারা রাজনীতি করবে। এখানে আমাদের পুলিশের কোনো ভূমিকা নাই, আমরা পুলিশ সেই ব্যাপারে কোনো নাক গলানো বা আমাদের কোনো মাথা ব্যথা এগুলো আমাদের নাই। এখন কেউ রাজনীতির নাম নিয়ে আসে, যে দলই হোক, রাজনীতির নাম নিয়ে যদি গাড়ি ভাঙচুর করে, রাজনীতির নাম নিয়ে যদি গাড়িতে আগুন দেয়, রাস্তার গাছ কেটে অবরোধ করে, তখন ফৌজদারি অপরাধের মধ্যে পড়লো। যতক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে ফৌজদারি অপরাধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে সহযোগিতা করব।
থানায় সেবার মান বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে নতুন কমিশনার বলেন, পুলিশের মূল কাজ হচ্ছে থানার কাজ করা। যে কোনো সমস্যায় মানুষ আগে থানায় যায়। বেশ কয়েক বছর যাবৎ থানাকে গণমুখী সেবামুখী করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তাই থানায় গিয়ে জিডি ও মামলা করতে কেউ যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য প্রত্যেকটি থানাকে মনিটরিং এর আওতায় নিয়ে আসা হয়েছে। আর এ কারণে প্রতিটি থানায় লাগানো হয়েছে সিসি ক্যামেরা। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের গুজরাটের মরবিতে মাছু নদীতে সেতু ভেঙে পড়ায় এ পর্যন্ত 140 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে। আজ সকালে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি বলেন, ওই ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং একজন IGP পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। তিনি জানান, রাতভর সবাই ত্রাণ কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় নৌসেনা, NDRF, বিমানবাহিনী ও সেনা জওয়ানরা। রাতে 200 জনেরও বেশি জওয়ান অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে নিযুক্ত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ মরবি দুর্ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সারারাত তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখেন। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনার সমস্ত তথ্য দেওয়া হয়েছে। জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সৈয়দ আরশাদ মাদানি বলেছেন, ভারতের মাদ্রাসাগুলো কোন বোর্ডের সঙ্গে নিজেদের অধিভুক্ত করবে না। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সৈয়দ আরশাদ মাদানি বলেছেন, পৃথিবীর কোনো বোর্ডই মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য বুঝতে পারে না, তাই মাদ্রাসাগুলোকে কোনো বোর্ডে যোগ দেওয়ার কোনো মানে হয় না। উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে আয়োজিত মাদ্রাসা পরিচালকদের সম্মেলন শেষে রোববার বক্তব্য রাখার সময় মাওলানা মাদানী ওই মন্তব্য করেন। তিনি বলেন, মাদ্রাসাগুলোর কোনো সরকারি সাহায্যের প্রয়োজন নেই। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে মাদ্রাসাগুলোতে জরিপ চালানোর পর দারুল উলুম সহ বেসরকারি মাদ্রাসাগুলোকে অস্বীকৃত ঘোষণা করার পর দারুল উলুম দেওবন্দের এই বড় বক্তব্য প্রকাশ্যে এসেছে। ওই বৈঠকে চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো, কোনো মাদ্রাসা সরকারি জরিপের বিরোধিতা করবে না, মাদ্রাসাগুলো কোনো বোর্ডের সাথে নিজেদের অধিভুক্ত করবে না, শিশুদের পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল শিক্ষা মাদ্রাসাগুলোতেই দেওয়া হবে, মাদ্রাসায় কোনো ইসলামিক পাঠ্যক্রম পরিবর্তন করা হবে না। মাওলানা আরশাদ মাদানী বলেন, 1866 সালে যখন দারুল উলুমের ভিত্তি স্থাপিত হয় তখন সিদ্ধান্ত হয় যে আমরা কখনোই এটি পরিচালনায় সরকারের কাছ থেকে কোনো সাহায্য নেব না, এবং আজও আমরা একই অবস্থানে দাঁড়িয়ে আছি। সরকারের সাহায্য ছাড়াই আমরা হিমালয়ের চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকব। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে মাদ্রাসাগুলোতে জরিপ চালানো সম্পর্কে তিনি বলেন, মাদ্রাসার দরজা সবার জন্য উন্মুক্ত, যেখানে চাইলেই যা আশা করা যায়। মাদ্রাসার লোকেরাই দেশকে স্বাধীন করেছে, যারা দেশকে নিঃশর্ত ভালোবাসে। কিন্তু দুঃখের বিষয়, আজ মাদ্রাসার উপর এই প্রশ্নবোধক চিহ্ন দেয়া হচ্ছে এবং মাদ্রাসাকে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করার নিন্দনীয় অপচেষ্টা চলছে বলেও মাওলানা সৈয়দ আরশাদ মাদানী মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি বা বিপি জানিয়েছে, সেদেশে এই মুহূর্তে 9 দিনের জন্য গ্যাস মজুদ রয়েছে। এ অবস্থায় ব্রিটিশ সরকার শীতের আগেই রাফ গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলন শুরু করেছে। এর ফলে গ্যাস মজুদ 50% বাড়বে। কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ব্রিটেনে গ্যাসের মজুদ ব্যাপকভাবে কমে যাওয়ায় তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেন্ট্রিকা কোম্পানি বলছে, রাফ গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলন শুরু করা হলেও শীতকালে গ্যাস সংকট পুরোপুরি নিরসন হবে না। ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্রিটেনেই গ্যাস মজুদ সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে এই কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ব্রিটেন রাফ নামক যে গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলনের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করছে, সেটি নর্থ সিতে অবস্থিত। রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি হওয়ার কারণে 2017 সালে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে গত 28 অক্টোবর থেকে আবারও সেখান থেকে উত্তোলন করা শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এদিকে ইউরোপের অন্যান্য দেশের গ্যাস মজুদের অবস্থাও খুব একটা ভালো নয়। জার্মানিতে আগামী 89 দিনের জন্য গ্যাস মজুদ রয়েছে, ফ্রান্সে গ্যাস মজুদ রয়েছে 103 দিনের এবং হল্যান্ডে রয়েছে 123 দিনের। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত লুলা ডি সিলভা বিজয়ী হয়েছেন। রান অফ নির্বাচনে তিনি ভোট পেয়েছেন 50.9% এবং তার প্রতিদ্বন্দ্বী জায়ের বলসোনারো পেয়েছেন 49.1% ভোট। ফলাফলই বলে দিচ্ছে, নির্বাচনে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ফলাফল ঘোষণার পর ব্রাজিল জুড়ে লুলার সমর্থকেরা আনন্দে মেতে ওঠেন। সাও পাওলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উল্লাস করেন। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে বিশ্বের চতুর্থ বৃহত্তম গণতান্ত্রিক দেশ ব্রাজিলের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেবেন লুলা ডি সিলভা। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বড় শহরগুলোতে ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, তারা আজ সকালে ইউক্রেনের আকাশে অন্তত 40টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন। কিয়েভে কমপক্ষে 2টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরের মেয়র ভিতালি ক্লিসকো জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে রাজধানীর আংশিক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, পাশাপাশি পানি সরবরাহ ব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি জানান। ক্লিসকো জানান, ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রায় 3.5 লাখ অ্যাপার্টমেন্টে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফ্যাশনের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত রিমা বিনতে বন্দর আল সৌদ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সৌদি আরবের সংস্কার বাস্তব ঘটনা এবং দেশটি গত পাঁচ বছরে এমন সব ব্যবস্থা এবং পদক্ষেপ নিয়েছে যা গত আশি বছরেও করা হয়নি। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসাইন।
আমেরিকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত রিমা বিনতে বন্দর আল সৌদ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, সৌদি আরবে সংস্কার বাস্তব ঘটনা এবং দেশটি গত পাঁচ বছরে এমন ব্যবস্থা এবং পদক্ষেপ নিয়েছে যা গত আশি বছরও করা হয়নি। তবে তার এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কথিত সংস্কারকে মিথ্যা ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। বিন সালমান গত পাঁচ বছরে সৌদি আরবে সামাজিক ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিয়েছেন, যেমন তিনি তার দেশের মহিলাদেরকে গাড়ি চালানোর অধিকার দেওয়ার পাশাপাশি কনসার্ট করার অনুমতি দিয়েছেন এবং তাদেরকে স্টেডিয়ামে ফুটবল খেলা দেখার অনুমতি দিয়েছেন। এদিকে বিন সালমান এই পদক্ষেপগুলোকে সংস্কার বলে অভিহিত করেছেন, যদিও এগুলো সবই একটি দেশের নারীসহ প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হয়। কিন্তু সৌদি যুবরাজ সৌদি নারীদের রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেননি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক আইনের বিশ্লেষকরা মোহাম্মদ বিন সালমানকে কেবল একজন সংস্কারবাদী নেতা হিসেবেই বিবেচনা করেন না, বরং তাকে একজন কর্তৃত্ববাদী ব্যক্তিত্ব এবং বিশ্বব্যবস্থায় মানবাধিকার লঙ্ঘনকারীদের একজন হিসেবে বিবেচনা করেন। তাই বিন সালমানের কথিত সংস্কার বিশ্বব্যবস্থাকে সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক রাষ্ট্র হিসেবে পরিচিত খোদ আমেরিকাও মেনে নেয়নি। তাই এই প্রসঙ্গে সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে কাজ করা ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে যে সাম্প্রতিক বছরগুলোতে মানবাধিকার লঙ্ঘনের ক্রমবর্ধমান ঘটনা, নির্বিচারে গ্রেফতার থেকে শুরু করে মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে দীর্ঘ সাজা, অন্যায় মৃত্যুদণ্ড, মানবাধিকার কর্মীদেরকে জোরপূর্বক দেশান্তরিত করা এবং বেসামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানামুখী দমনপীড়ন, এই সব কিছু ইঙ্গিত দিচ্ছে যে সৌদি আরবে আনীত পরিবর্তনগুলোকে কোনোভাবেই সংস্কার বলা যায় না। পরিশেষে সৌদি আরবে সাম্প্রতিক বছরগুলোতে মোহাম্মদ বিন সালমান যা করেছেন তা প্রকৃত সংস্কার এবং মানবাধিকার মূল্যবোধের প্রতি উৎসাহী হয়ে নয়, বরং সৌদি আরবের তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্যেই এসব পদক্ষেপ নিয়েছেন। ফলে দেশটিতে অপরাধ প্রবণতা এবং সহিংসতা অনেক বেড়ে গেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ব্যবসার ধারা অব্যাহত রাখতে অভ্যন্তরীণ রাজনীতিতে স্থিতিশীলতা চান দেশটির ব্যবসায়ীরা। এ সম্পর্কে বিশ্লেষক মহলের প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
ব্যবসার স্বাভাবিক ধারা অব্যাহত রাখতে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। অন্য সেক্টরের ব্যবসায়ী নেতারাও বলছেন, রাজনীতি সবসময়ই ব্যবসা বাণিজ্যকে প্রভাবিত করে। করোনাকালে গত আড়াই বছরে পৃথিবীর অনেক দেশে আন্দোলন সংগ্রাম হলেও বাংলাদেশ ছিল ব্যতিক্রম। সামাজিক বা রাজনৈতিক কোনো অস্থিরতা ছিল না দেশে। সামনে জাতীয় নির্বাচন আসছে, অতীতের মতো এবারও জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে, ফলে খানিকটা সংশয় কাজ করছে ব্যবসায়ী নেতাদের মাঝে। এ প্রসঙ্গে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআইয়ের সভাপতি আরনুল আলম চৌধুরী পারভেজ রেডিও তেহরানকে বলেন, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো মিছিল মিটিং করবে, এটা তাদের সাংবিধানিক নাগরিক অধিকার। এ বিষয়ে ব্যবসায়ীদের কোনো আপত্তি নেই, কিন্তু মিছিল মিটিং এর নামে ভাঙচুর, লুটপাট, হরতাল, অবরোধ হলে তা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশের প্রয়োজনে রাজনীতিবিদরাও সেদিকে নজর রাখবেন, এমনটাই আশা এই ব্যবসায়ী নেতার।
ইলেকশন ইলেকশনের মতন হবে, রাজনীতি দল তাদের মতাদর্শ নিয়ে তারা ক্যাম্পেইন করতেই পারে, করবে, এটাতে কারোই কোনো ইসে ডেমোক্রেটিক রাইটস ফর এভরিওয়ান। আবার এট দ্য সেম টাইম জনগণেরও কিন্তু একটা, জনগণ যাতে ডিস্টার্ব না হয় সেটাও, সেটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে।
অপরদিকে ঢাকা স্কুল অফ ইকোনমিক্স এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলী রেডিও তেহরানকে বলেছেন, করোনাকালীন সময়ে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছেন, বর্তমানে গ্যাস বিদ্যুতের সংকটেও তারা দিশেহারা, উৎপাদন কম হওয়ায় অনেক সময় ক্রেতার আদেশ ঠিকমতো পূরণ করতে না পারলে লোকসানও গুনতে হয় তাদের। ব্যবসা হচ্ছে দেশের অর্থনীতির অনেক বড় চালিকা শক্তি, তাই সেই শক্তিকে চলমান রাখতে রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজনীতি করার আহ্বান জানান এই অর্থনীতিবিদ।
তারা প্যান্ডেমিকের সময় যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে, তাই যে কোনো রাজনৈতিক কর্মসূচি বা সমাবেশ ব্যবসায়ীদের ক্ষতি করবে এমন অবস্থা থেকে বিরত থাকা বাঞ্ছনীয়।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, এর সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতাবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাশিয়ার সঙ্গে গ্যাস খাতে সহযোগিতার বিশাল পরিকল্পনা ঘোষণা করল ইরান, আঞ্চলিক গ্যাস হাবে পরিণত হওয়ার সম্ভাবনা। জাতিসংঘে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাশ, 152টি দেশ ইসরায়েলি পরমাণু অস্ত্র ধ্বংসের পক্ষে, বিপক্ষে মাত্র 5 দেশ। বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার বলেছেন, রাজনীতি পুলিশের কাজ নয়, রাজনীতি করবেন রাজনীতিবিদেরা। এবং ভারতের গুজরাটে সেতু ভেঙে 140 জনেরও বেশি নিহত, বিভিন্ন মহলে চলছে বিজেপি সরকারের ব্যাপক সমালোচনা। তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।
বাংলা তেহরানি জরি